বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَّاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 1 নভেম্বর, 16 কার্তিক এবং ফার্সি 10 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে আধিপত্যকামী পশ্চিমা দেশের নেতা আমেরিকার বিরুদ্ধে ইরানের পাল্টা নিষেধাজ্ঞা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বিভিন্ন ছাড় দেওয়ার পরও বাংলাদেশে প্রবাসী আয়ের পরিমাণ ধারাবাহিকভাবে কমছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরানের কালজি গল্পের আসর, গল্প ও প্রবাদের গল্প। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের সাম্প্রতিক দাঙ্গায় উস্কানি দেওয়ার দায়ে আমেরিকার 10 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে তেহরান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে যে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে তা মোকাবেলায় যুব সমাজকে উদ্যোগী হতে হবে। ভারতে বিজেপি শাসিত গুজরাটের 2টি জেলায় অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন কৃষ্ণসাগরে রুশ নৌবহরে হামলা চালিয়ে ইউক্রেন মারাত্মকভাবে ইস্তাম্বুল চুক্তি লঙ্ঘন করেছে। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ান ইসলামী প্রজাতন্ত্র ইরান সফরে এসেছেন। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনার জন্য প্রধানত এই সফর অনুষ্ঠিত হচ্ছে। আর্মেনিয়ার একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। আজ পাশনিয়ান ইরানের রাজধানী তেহরানে পৌঁছান এবং আজই তাকে প্রেসিডেন্ট রাইসি সাদাবাদ প্রাসাদে তাকে স্বাগত জানান। এ সময় সেখানে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এরপর আর্মেনিয়ার প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে প্রেসিডেন্ট রাইসি এবং পাশনিয়ান দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। এ বৈঠকে তেহরান এবং ইয়েরেভানের মধ্যকার সম্পর্ক আরও জোরালো করার উপায় নিয়ে আলোচনা করা হয়। দুই নেতার বৈঠকের পাশাপাশি ইরান এবং আর্মেনিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দল নানা ইস্যুতে অভিন্ন স্বার্থ নিয়ে আলোচনা করে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর ইরান সফরকালে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের লক্ষ্যে বেশ কয়েকটি চুক্তি সই হবে। মানবাধিকার লঙ্ঘন, সন্ত্রাসবাদের সমর্থন ও ইরানের সাম্প্রতিক দাঙ্গায় উস্কানি দেওয়ার দায়ে আমেরিকার 10 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানকে নতুন করে নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতরাতে এক বিবৃতিতে এই কথা ঘোষণা করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই মন্ত্রণালয় ইরানের পার্লামেন্টে 2017 সালে পাশ করা একটি আইনের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিবৃতিতে মানবাধিকার লঙ্ঘন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, ইরানে সহিংসতা উস্কে দেয়া, সন্ত্রাসীদের মদত দেয়া, ইরানের সন্ত্রাস বিরোধী তৎপরতা প্রতিহত করার চেষ্টা করা এবং ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ পরিচালনাকে নিষেধাজ্ঞা আরোপের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের হঠকারী ও সন্ত্রাসী কার্যক্রম এবং মানবাধিকার লঙ্ঘন প্রতিহত করার লক্ষ্যে 2017 সালের জুন মাসে মার্কিন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার আইন পাশ করেছিল ইরানের পার্লামেন্ট। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইরানের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে, তবে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে ড্রোন দেয়নি। ক্রোয়েশিয়ার একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। নাসের কানানি বলেন, ইউক্রেন যুদ্ধের বিষয়ে ইরানের নীতি সুস্পষ্ট, আর তা হল সেদেশের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন, সংঘর্ষরত কোনো পক্ষকেই অস্ত্র সরবরাহ না করা এবং যুদ্ধের ইতি ঘটানো। তিনি আরও বলেন, আমরা ইউক্রেনের কর্মকর্তাদের বলেছি তারা যাতে ইরানি ড্রোন ব্যবহারের প্রমাণ উপস্থাপন করে। এটা ঠিক যে রাশিয়ার সঙ্গে বহু বছর ধরেই ইরানের প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে, কিন্তু ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন সহ কোনো অস্ত্র সরবরাহের অভিযোগ আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, জনগণের দাবি দাওয়াকে আমরা সম্মান জানাই, তবে বিজাতীয়দের উস্কানিতে ইরানে অস্থিরতা ছড়ানোর সুযোগ দেওয়া হবে না। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মিথ্যাবাদী বলে সম্বোধন করেছেন। আল মায়াদিনের ওয়েব পোর্টাল জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধমন্ত্রী গতকাল তাদের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন সে মিথ্যাবাদী। লিকুদ পার্টির প্রধান নেতানিয়াহুকে গান্তজ আরও বলেন, সে কখনোই সত্য কথা বলতে পারে না। ইসরায়েলকে নেতানিয়াহু বিপদে ফেলে দেয় বলেও তিনি মন্তব্য করেন। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের পঞ্চম নির্বাচনের শুরুতে গান্তজ আরও বলেন, নেতানিয়াহুর মিত্র নেসেট সদস্য ইতমার বিন গাফির এমন এক লোক যার কোনো তথ্যজ্ঞান কিংবা অভিজ্ঞতা নেই, সে মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দেবে বলে মন্তব্য করেন গান্তজ। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী এমন সময় এরকম মন্তব্য করলেন যে সময় নেতানিয়াহু জয়ী হলে বিন গাফির আশা করছেন তিনি মন্ত্রিসভার সদস্য হবেন। ইহুদিবাদীরা আজ তাদের সংসদ নেসেটের 120 জন সদস্য নির্বাচন করার জন্য ভোট দিয়েছেন। ইতিপূর্বে নেতানিয়াহু তার দল লিকুদ পার্টির সমর্থক ও ভোটারদেরকে ভোট দিতে যেতে অনুরোধ করেছেন। তিনি বলেছেন, যে বা যারা ভোট দিতে না গিয়ে ঘরে বসে থাকবে তারা যেন বামপন্থী এবং গান্তজকেই ভোট দিল। এদিকে জেরুজালেম পোস্ট জানিয়েছে, একদল অর্থোডক্স ইহুদি বিষাক্ত দ্রব্য দিয়ে অধিকৃত কুচ শহরের পশ্চিমে একটি নির্বাচনী ভোট কেন্দ্রে হামলা চালিয়েছে। অর্থোডক্স ইহুদিদের এই দলটি নির্বাচনের বিরুদ্ধে, তারা ইহুদিবাদীদের উপস্থিতি রোধ করার জন্য একটি ভোট কেন্দ্রে ঢুকে বিষাক্ত পদার্থ স্প্রে করে। অর্থোডক্স ইহুদিদের বিভিন্ন দল ইহুদিবাদের ঘোর বিরোধী। তাদের যুক্তি হল, ইসরায়েল 1948 সালে ইহুদিবাদীদের অনুরোধে অস্তিত্ব ঘোষণা করেছিল, তাদের এই ঘোষণাকে তারা স্রষ্টার বিরুদ্ধে পাপ বলে মনে করে, সে কারণেই তারা ইহুদিবাদের বিরুদ্ধে লড়তে চায়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের যুব সমাজকে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে দেশের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্ভিক্ষ মোকাবেলায় যুব সমাজকে উদ্যোগী হতে হবে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
যুব সমাজকে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দুর্ভিক্ষ মোকাবেলায় যুব সমাজকে উদ্যোগী হতে হবে। মঙ্গলবার সকালে গণভবন থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালি যোগ দিয়ে জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় উৎপাদনের মাধ্যমে খাদ্য সংকট মোকাবেলা করতে যুব সমাজের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, দেশে যুব সমাজকে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় আরও বেশি দক্ষ করে গড়ে তোলার জন্য কাজ করছে সরকার। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 21 জনকে যুব পুরস্কার দেওয়া হয়। খাদ্য উৎপাদনের মাধ্যমে খাদ্য সংকট মোকাবেলা করতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে যুবকরাই প্রধান শক্তি।
বিশ্ব এগিয়ে যাচ্ছে, প্রযুক্তির নতুন নতুন আবির্ভাব, বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার, তার সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে।
তিনি বলেন, অর্থনৈতিক মন্দা ও দুর্ভিক্ষ থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে দেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি জমি চাষাবাদ করতে হবে, পণ্য উৎপাদন এবং প্রক্রিয়াজাত করার সঙ্গে যুব সমাজকে সম্পৃক্ত থাকতে হবে, তবেই যে কোনো দুর্যোগ দুর্বিপাক এবং দুর্ভিক্ষ থেকে দেশকে রক্ষা করা যাবে। অনেক উন্নত দেশ সেখানে কিন্তু এখন অর্থনৈতিক মন্দা বিরাজমান, কারণ পৃথিবীর বিভিন্ন দেশে বয়োবৃদ্ধর দেশ হয়ে গেছে, সেখানে বাংলাদেশ অনেকটাই কর্মক্ষম যুবক শ্রেণীর লোক সংখ্যা বেশি, যা বাংলাদেশের জন্য অনেক বড় শক্তি। এই শক্তিটাকেই কাজে লাগাতে হবে যথাযথভাবে। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি, ভারতে বিজেপি শাসিত গুজরাটের 2টি জেলায় অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজ্যটিতে আসন্ন নির্বাচনের মুখে কেন্দ্রীয় সরকারের ওই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বিজেপি শাসিত গুজরাটের 2টি জেলায় অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজ্যটিতে আসন্ন নির্বাচনের মুখে কেন্দ্রীয় সরকারের ওই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, গুজরাটের আনন্দ ও মহসেনা জেলায় বসবাসকারী মুসলিম বাদে 6টি ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী যারা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এসেছেন, তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করতে সংশ্লিষ্ট জেলার কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। গুজরাটে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে অমুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ঘোষণার মধ্য দিয়ে ভোটে জিতে বিজেপি এভাবে চিরাচরিত হিন্দু তাসের রাজনীতি শুরু করে দিল বলে মনে করছেন বিশ্লেষকরা। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী আজ বলেন, এ প্রসঙ্গে আজ রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র কোনাল ঘোষ আজ বলেন,
যারা ওবাংলা থেকে এসেছেন তারা তো আমাদের এখানে নাগরিক, তাহলে শুভেন্দু অধিকারী কদিন আগে বলেছিল এই সমস্ত বিভেদ করে বিজেপি দেশটা সর্বনাশ করছে, আজকে সেতু বিপর্যয় থেকে নজর ঘোরাতে এই ধরনের একটা হাওয়া বাজারে ছাড়ছে।
এ প্রসঙ্গে কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেছেন, এটা ওদের সাম্প্রদায়িক এজেন্ডা। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া বলেছেন, কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরে হামলা চালিয়ে ইউক্রেন মারাত্মকভাবে ইস্তাম্বুল চুক্তি লঙ্ঘন করেছে এবং এই কারণে মস্কো অনির্দিষ্টকালের জন্য শস্য রপ্তানি বিষয়ক চুক্তি স্থগিত করতে বাধ্য হয়েছে। গতকাল সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন। নেভেনজিয়া বলেন, তুরস্কে অবস্থিত কোঅর্ডিনেশন সেন্টার যদি একতরফাভাবে ইউক্রেনের জাহাজ ছেড়ে দেয় তাহলেও রাশিয়া সেই সমস্ত জাহাজে তল্লাশি চালাবে। তিনি বলেন, ইউক্রেন অভিমুখী সমস্ত জাহাজে রাশিয়া তল্লাশি চালাবে। রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ইউক্রেনের ধ্বংসাত্মক তৎপরতা মারাত্মকভাবে ইস্তাম্বুল চুক্তিকে লঙ্ঘন করেছে। প্রকৃতপক্ষে শস্য রপ্তানির নামে কৃষ্ণসাগরে মানবিক করিডোর প্রতিষ্ঠার মাধ্যমে ইউক্রেন তাকে অন্তর্ঘাতমূলক তৎপরতার জন্য ব্যবহার করেছে। গত শনিবার ইউক্রেন কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরের উপর ড্রোন হামলা চালায়। নেভেনজিয়া নিরাপত্তা পরিষদে মূলত সেই কথাই তুলে ধরেছেন। তিনি বলেন, আমরা জানি না পশ্চিমা মদদে ইউক্রেন নতুন করে আবার কোন ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে, ফলে কৃষ্ণসাগরে আমরা কোনো বেসামরিক জাহাজের জন্য নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারছি না। ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনাকে কেন্দ্র করে রাশিয়াকে কঠোরভাবে হুঁশিয়ারি করে হুঁশিয়ার করে বার্তা দিয়েছে ব্রিটেন। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়া যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি আইন প্রণেতাদের বলেন, কোনো দেশই পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলছে না। এছাড়া কোনো দেশ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা রাশিয়াকে হুমকি দিচ্ছে না। তিনি আরও বলেন, তার স্পষ্ট জেনে রাখা উচিত, ব্রিটেন এবং আমাদের মিত্রদের জন্য পারমাণবিক অস্ত্রের যে কোনো ব্যবহারই সংঘাতের প্রকৃতি পরিবর্তন করবে, রাশিয়ার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। গতকাল ইউক্রেন জুড়ে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাশিয়া থেকে ৫০টি বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে আমেরিকার কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে আমেরিকার কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। এই নিষেধাজ্ঞার তালিকায় ১০ মার্কিন নাগরিক এবং ৪টি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। এই বিবৃতিতে বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিম্নোক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মানবাধিকার বিরোধী কার্যকলাপ, ইসলামী প্রজাতন্ত্র ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, ইরানের সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অভিযুক্ত করেছে। এছাড়া বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানে সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডকে ব্যাপক মাত্রায় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে উস্কানি দেয়া এবং উৎসাহিত করার পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠা ও কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছে এবং ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ পরিচালনা করছে। এসব মার্কিন কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে ইরানের এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ হস্তক্ষেপের মোকাবেলা করা এবং ইরানের জনগণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে অংশগ্রহণ করার পাশাপাশি ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়ার প্রবণতার বিরুদ্ধে পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া। ইরানে সাম্প্রতিক অস্থিরতা এবং সহিংসতার পর তা উস্কে দিতে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে হস্তক্ষেপমূলক বিবৃতি দেওয়ার পাশাপাশি ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। আশ্চর্যের বিষয় হল যে মার্কিন যুক্তরাষ্ট্র ৪০ বছরেরও বেশি সময় ধরে ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়ে এসেছে এবং সর্বোচ্চ চাপ প্রয়োগের অংশ হিসেবে ট্রাম্প যুগের পর থেকে ইরানি জনগণের বিরুদ্ধে সবচেয়ে কঠোর ও নিষ্ঠুর নিষেধাজ্ঞা বাস্তবায়ন করেছে। বিখ্যাত মার্কিন লেখক ও সাংবাদিক গ্লেন গ্রিনওয়াল্ড বলেছেন, সাধারণ জ্ঞানের অধিকারী যে কেউ অন্য দেশের জনগণের রাজনৈতিক অধিকার দমন বা তা সুরক্ষার বিষয়ে ওয়াশিংটনের বিবৃতিকে গুরুত্ব সহকারে গ্রহণ করেন বা বিবেচনা করেন তিনি নিশ্চিতভাবেই নির্বোধ। পরিশেষে আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ইরান দেখিয়েছে যে তারা ওয়াশিংটনের হুমকি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ভীত তো নয়, বরং ইরান বিরোধী পদক্ষেপের সঙ্গে সরাসরি জড়িত মার্কিন কর্মকর্তা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে তেহরান অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। নানা ধরনের ছাড় দেওয়ার পরও বাংলাদেশে প্রবাসী আয়ের পরিমাণ ধারাবাহিকভাবে কমছে। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি পাঠানো প্রতিবেদন।
বিভিন্ন ছাড় দেওয়ার পরেও দেশে প্রবাসী আয়ের পরিমাণ ধারাবাহিকভাবে কমছে। অক্টোবর মাসের প্রথম ২৭ দিনে রেমিটেন্স এসেছে ১৩৬ কোটি ডলার। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিটেন্সের পরিমাণ দাঁড়াবে ১৫০ কোটি ডলার। এর আগে গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স এসেছিল সেপ্টেম্বরে, যার পরিমাণ ১৫৪ কোটি ডলার। এবার তার চেয়েও ৪ কোটি ডলার কম রেমিটেন্স এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী অক্টোবরের প্রথম ২৭ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন ৫ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে মোট রেমিটেন্স এসেছে ২৭ কোটি ৬৪ লাখ ডলার, জানিয়ে উদ্বিগ্ন দেশের প্রবাস সংশ্লিষ্টরা। আসলে রেমিটেন্সের এই নেতিবাচক প্রবণতা আমরা গত অর্থ বছরেই দেখেছি। এই প্রসঙ্গে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বাইরার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান রেডিও তেহরানকে বলেন, মুদ্রা বিনিময় হারের ক্ষেত্রে বড় ধরনের ভারসাম্যহীনতা এই রেমিটেন্স কমার পেছনে অনেক বড় কারণ।
যে ডলারের বাইরের যে রেটটি আউটসাইড মার্কেটে যে রেটটি তারা পায় এবং তারা যদি সেটিকে ব্যাংকে ট্রান্সফার করে, সেখানে তাদের একটা বিশাল তফাৎ রয়ে গেছে। পার ডলারে প্রায় কখনো ১০ টাকা ১৫ টাকা ২০ টাকা মতো ডিফারেন্স হয়ে যাচ্ছে। এই যে ডিফারেন্সটা, এটা যারা তারা হলো স্বল্প আয়ের ২০০ থেকে ৩০০ ডলার তাদের স্যালারিটা, সেখানে এই টাকাটা কিন্তু অনেক বড় একটি টাকা। এই কারণে আপনি দেখবেন এই টাকাটি তারা অন্য পন্থা অন্যভাবে চলে আসে, যেখানে তারা এই টাকাটি বেশি পায়।
অপরদিকে ব্র্যাক মাইগ্রেশন বিভাগের প্রধান মোহাম্মদ শরীফুল হাসান রেডিও তেহরানকে বলেন, রেমিটেন্স আয় এবং রপ্তানি খাতে উপার্জন নিয়ে উদ্বেগ এবং শঙ্কা বাড়তেই থাকবে যদি না এ দুটো ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসে।
বৈধ পথে রেমিটেন্স পাঠানোটা ব্যাংকিং চ্যানেল আর খোলা বাজারের ডিফারেন্সটা কমে আনতে পারে, তাহলে আমি মনে করি প্রবাসী আয় কিছুটা বাড়বে। দ্বিতীয়ত হচ্ছে আমরা প্রবাসীরা যারা টাকা পাঠান, প্রবাসী আয় পাঠান, সেই অর্থে তাদের জন্য যে সুবিধা ঘোষণা করা নানান ধরনের, সেগুলো কিন্তু খুব সীমিত। ২.৫% প্রণোদনার ফল কিন্তু আমাদের অনেক প্রবাসী আয় বাড়ছে। আমি মনে করি যে আমাদের প্রবাসীদের এরকম তারা প্রণোদনা যে প্রবাসী আয় পাঠান সেটার বিপরীতে যদি নানান ধরনের সুযোগ সুবিধা বা প্রণোদনা বা সেভিংস স্কিম এই ধরনের অনেক কিছু করতে পারে, তাতে তারা উৎসাহিত হবে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি, আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ।
দর্পণ শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের ঘটনাবলীর বিষয়ে মিথ্যা খবর প্রচার, গুজব ছড়ানো, ছবি ও ভিডিও বিকৃত করে প্রচার করার মাধ্যমে সরকারের বিরুদ্ধে উস্কানি দিয়ে ব্যাপক সহিংস পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। বিশ্বজুড়ে অবৈধ স্বার্থ হাসিল, এমনকি বিভিন্ন সরকার উৎখাতের জন্য পাশ্চাত্যের সরকারগুলো, বিশেষ করে আমেরিকার প্রধান হাতিয়ার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। বিভিন্ন শত্রু দেশে সরকার উৎখাতের জন্য মিডিয়ার অপব্যবহার করে প্রতিবিপ্লব ঘটানো আমেরিকার প্রধান কৌশলে পরিণত হয়েছে। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ে কথা বলব, আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো।
ইসলামী ইরান আমেরিকার বলদর্পী আচরণ ও সম্প্রসারণকামী নীতি এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্যাতিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এ কারণে পাশ্চাত্যের মিডিয়াগুলো ইরানের সরকার ব্যবস্থার উৎখাত কিংবা দুর্বল করার জন্য তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে মিডিয়াকে কাজে লাগাচ্ছে। অবশ্য ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের শুরু থেকেই ইসলামী সরকার ব্যবস্থা ও জনগণের বিরুদ্ধে অপপ্রচার চলে আসছে, কিন্তু গত ১৫ বছরে ইরান বিরোধী শত্রুদের সমন্বিত অপপ্রচার বহুগুণে বেড়েছে। ইরানের বাইরে থেকে ফার্সি ভাষায় প্রচারিত ৩৬০টিরও বেশি টিভি চ্যানেল ব্যাপক প্রচার চালিয়ে ইরানিদের ধর্মবিশ্বাস ও জীবনযাপন পদ্ধতিতে এমনভাবে পরিবর্তন আনার চেষ্টা করছে যাতে ইরানের ইতিহাস, ঐতিহ্য ও ভাবমর্যাদাকে ধূলিসাৎ করে দেওয়া যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়ে এবং ছবি ও ভিডিও প্রচার করে ইরানে নৈরাজ্য সৃষ্টি ও দাঙ্গা উস্কে দেওয়ার জন্য ব্যাপক চেষ্টা চালানো হয়েছে। বলা যায় ইরান বিরোধী অপপ্রচারের মাত্রা এত বেশি যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। গত অনেক বছরের ঘটনাবলী লক্ষ্য করলে দেখা যায় ইরানে যখনই ছোটখাটো কোনো ঘটনা ঘটে সাথে সাথে বাইরে থেকে সম্প্রচারিত ইরান বিরোধী ফার্সি ভাষার চ্যানেলগুলো তিলকে তাল বানিয়ে ইরানের বিরুদ্ধে অপপ্রচারে নেমে পড়ে। এভাবে তারা ইরানের জনগণকে বিভ্রান্ত করে তাদেরকে রাস্তায় নামিয়ে ইরান বিরোধী ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করে।
গত ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে মাহসা আমিনী নামে এক তরুণের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইরানের সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। এর মাত্র কয়েক ঘণ্টা পরই বিদেশে ফার্সি ভাষার চ্যানেলগুলো কোনো দলিল প্রমাণ ছাড়াই ওই তরুণীর মৃত্যুর জন্য পুলিশের সহিংস আচরণকে দায়ী করে ব্যাপক অপপ্রচার চালাতে থাকে। অনেকে এই খবর বিশ্বাস করে রাস্তায় নেমে পড়ে এবং বিভিন্ন শহরে বিক্ষোভ দেখায়। যদিও পুলিশের ভিডিও ফুটেজ এবং ডাক্তারের ফরেন্সিক রিপোর্টে প্রমাণিত হয়েছে যে তার উপর পুলিশ কোনো নির্যাতন চালায়নি, বরং পূর্ব থেকেই অসুখের কারণে ওই তরুণের মৃত্যু হয়েছে। কিন্তু বাইরের মিডিয়াগুলো এ বিষয়ে তোয়াক্কা না করে বিভিন্ন মিথ্যা ও গুজবের আশ্রয় নিয়ে উস্কানিমূলক বক্তব্য প্রচার করে ইরানে ব্যাপক গোলযোগ ও সহিংসতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালায়। তাদের মূল টার্গেট ইরানের সরকার ব্যবস্থার পতন ঘটানো এবং ইসলামী এই দেশটিকে ভেঙে টুকরো টুকরো করা।
সৌদি আরবের অর্থায়নে পরিচালিত লন্ডন ভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল টিভি এবং মানওয়া টু ও বিবিসির ফার্সি ভাষার টিভি চ্যানেলগুলো ইরানিদের উস্কানি, বিক্ষোভ, দাঙ্গা ও নৈরাজ্য সৃষ্টিতে অনেক বড় ভূমিকা রাখে। এই প্রচার মাধ্যমগুলো নিরপেক্ষ অবস্থান থেকে পুরোপুরি সরে আসে এবং সমস্ত শক্তি নিয়ে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অপপ্রচার চালাতে থাকে। তারা ইরানের বিক্ষোভকে অতিরঞ্জিত করে তুলে ধরে ইরানের পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে তুলে ধরার চেষ্টা চালায় এবং জনগণকে রাস্তায় নেমে পড়ার জন্য উস্কানি দিতে থাকে। বিক্ষোভ সমাবেশের হাজার হাজার এমন সব ছবি ও ভিডিও তারা প্রচার করেছে যার অনেকগুলোই ছিল গত কয়েক বছরে অন্য দেশের বিক্ষোভের চিত্র, অথচ সেসব ইরানের বলে চালিয়ে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে সামাজিক যোগাযোগের বিভিন্ন চ্যানেলের মাধ্যমেও ইরান বিরোধী মনস্তাত্ত্বিক প্রচার যুদ্ধ চালানো হয়। এমনভাবে তারা প্রচার চালায় যেন মনে হবে ইরানের ইসলামী শাসন ব্যবস্থা পতনের দ্বার প্রান্তে।
ইরানের বিরুদ্ধে সমানে মিথ্যা টুইট ও বিভিন্ন কমেন্ট প্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন খ্যাতনামা ব্যক্তির নামে নকল অ্যাকাউন্ট খুলে তার নামে উস্কানিমূলক বক্তব্য প্রচার করা হয়েছে। এছাড়া ইসরায়েল, সৌদি আরব এবং আলবেনিয়ায় ইরান বিরোধী সন্ত্রাসী মোনাফিকিন গোষ্ঠীর ঘাঁটিতে ইরানের বিরুদ্ধে সাইবার হামলা পরিচালনার জন্য স্পেশাল বিভাগ খোলা হয়। মাহসা আমিনীর মৃত্যুর অজুহাতে ইরানের বিরুদ্ধে অপপ্রচারের জোয়ার এবং এমন সময়ে ইরানে নারী অধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হল, যখন বিভিন্ন সাক্ষ্য প্রমাণে দেখা যায় বিপ্লবের পর বরং ইরানি নারীরা অধিকার ফিরে পেয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে নারীরা ব্যাপকভাবে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। পাশ্চাত্যের গণমাধ্যমগুলো ইরানে নারীর অধিকার নিয়ে সরব থাকলেও পাশ্চাত্য, বিশেষ করে আমেরিকায় পুলিশের হাতে বহু সংখ্যক নারীর নিহত হওয়ার বিষয়ে কোনো কথা বলছে না।
মাহসা আমিনের মৃত্যুর মাত্র কয়েকদিন আগে এক ব্যক্তির হামলা থেকে বাঁচার জন্য এক নারী জানালা দিয়ে পালাতে গিয়ে নিচে পড়ে মৃত্যুবরণ করে। কিন্তু নারী অধিকারের প্রচারক গণমাধ্যমগুলো ওই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। আফগানিস্তানে স্কুলে সন্ত্রাসী হামলায় প্রায় 25 জন ছাত্রের মৃত্যুর ঘটনায়ও পাশ্চাত্যের ফার্সি গণমাধ্যমগুলোতে ফলাও করে তুলে ধরা হয়নি। পাশ্চাত্যে নিয়ন্ত্রিত এই গণমাধ্যমগুলো কেবল ইরানে ছোট্ট কোনো ঘটনা ঘটলেও সেটাকে ফলাও করে প্রচার করে। এ থেকে তাদের দ্বিমুখী নীতির বিষয়টি ফুটে ওঠে। মাহসা আমিনের মৃত্যুর কয়েকদিন পর যখন এটা সবার কাছে স্পষ্ট হয়ে যায় যে বিদেশি গণমাধ্যমগুলো এটাকে অজুহাত করে ইরানে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, এমনকি ইরানের ভৌগোলিক অখণ্ডতাকে নষ্ট করার ষড়যন্ত্র করছে, তখন অনেকেই বিক্ষোভ কর্মসূচি থেকে সরে আসে। কিন্তু বিক্ষোভ অব্যাহত রাখতে, উস্কানি দেওয়ার জন্য এবং ইরান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই গণমাধ্যমগুলো মিথ্যা খবর, বিকৃত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। তারা কয়েকজন তরুণীর মৃত্যুর খবর দিয়েছিল, যাদের মধ্যে এখনও অনেকে জীবিত রয়েছে, অনেকে আত্মহত্যা কিংবা বিভিন্ন অসুখে আগেই মৃত্যুবরণ করেছিল।
তবে ইরানের বিপ্লবী জনতার সচেতনতার কারণে নৈরাজ্য সৃষ্টির জন্য পাশ্চাত্যের গণমাধ্যমগুলোর সব ষড়যন্ত্র ও প্রচারণা কার্যত ব্যর্থ হয়ে গেছে। তো শ্রোতা বন্ধুরা, ইরানের বিরুদ্ধে পাশ্চাত্যের প্রচার মাধ্যমের ষড়যন্ত্রের বিভিন্ন দিক সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 1 নভেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, তারেক জোবাইদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইত্তেফাক। অডিও ভাইরাল, ভোট কেনার টাকা ফেরত চেয়ে নারী ইউপি সদস্যকে হুমকি ধামকি, এটিও একই দৈনিকের খবর। অবৈধ 87 মানি চেঞ্জার আইনের জালে যুগান্তর, প্রথম আলো লিখেছে। মতামত, গুরু পাপে লঘু দণ্ড জনপ্রশাসনকে অকার্যকর করছে। কালের কণ্ঠের শিরোনাম, দেশের আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে 62%। সংকট সমাধানে যুবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বললেন প্রধানমন্ত্রী, মানব জমিন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, প্রতি কেজি চাল 42 টাকা, ধান 28 টাকায় কিনবে সরকার। কলকাতার শিরোনাম, বস্ত্রশিল্পে জিএসটি প্রত্যাহারের দাবিতে উত্তাল তেলেঙ্গানা, মোদীকে চিঠি লক্ষ লক্ষ শিল্পীর। সংবাদ প্রতিদিন। তৃণমূলের পঞ্চায়েত যুদ্ধ শুরু ডিসেম্বরে, প্রথম সভার শহর বাছাইয়ে রণং দেহি ইঙ্গিত অভিষেকের। আজকাল সেতু বিতর্কে তৃণমূলকে আগলা লেনে শোভন বললেন, পোস্তা ব্রিজ এই সরকারের দায় নয়। আনন্দবাজার পত্রিকা। শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর তুলে ধরছি। বিএফআইইউ ও সিআইডির গোয়েন্দা অনুসন্ধান অবৈধ, 87 মানি চেঞ্জার আইনের জলে। বিস্তারিত খবরে লেখা হয়েছে, দেশে ডলার সংকটের পর থেকে অর্থ পাচারের সবগুলো চ্যানেলে তদারকি বাড়ানো হয়েছে। মানি চেঞ্জারগুলোকে আনা হয়েছে বিশেষ নজরদারির আওতায়। বৈধ ও অবৈধ শতাধিক মানি চেঞ্জারের অনিয়মের বিষয়ে অনুসন্ধান করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এর মধ্যে অবৈধ 87টি প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে অবৈধ এসব প্রতিষ্ঠানের জবানবন্দি গ্রহণ, সম্পত্তির তথ্য সংগ্রহ এবং বক্তব্য প্রদানের জন্য নোটিশ দেওয়া হচ্ছে। অবৈধ প্রতিষ্ঠানগুলোকে আইনের আওতায় আনার এটি প্রথম ধাপ। সংকট সমাধানে যুবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বললেন প্রধানমন্ত্রী। মানব জমিন যুগান্তর সহ বেশ কয়েকটি দৈনিকের খবরে লেখা হয়েছে, দেশকে উন্নত করতে যে কোনো কাজ করার জন্য নিজেদের প্রস্তুত রাখতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যে কোনো কাজ করে নিজের অর্থ নিজে উপার্জন করে নিজের পায়ে দাঁড়ানো, এটি অত্যন্ত গর্বের বিষয়। কারণ কোনো কাজকে আমরা ছোট করে দেখি না। জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, যে কোনো সংকট সমাধানে যুবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ইত্তেফাক সহ বেশ কয়েকটি দৈনিকের এ খবরে বলা হয়েছে, আজ ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামানের আদালত এ পরোয়ানা জারির আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য 5 জানুয়ারির দিন ধার্য করা হয়। যুগান্তরের অন্য একটি খবরে লেখা হয়েছে, বিএনপির আন্দোলনের হুমকির সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি প্রতিদিন আন্দোলনের হুমকি দেয়, কিন্তু তাদের আন্দোলনের নেতা কে সেটিই তারা জানে না। মতামত, গুরু পাপে লঘুদণ্ড জনপ্রশাসনকে অকার্যকর করছে। সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদারের লেখা মতামত কলাম প্রকাশিত হয়েছে প্রথম আলোতে। সেখানে লেখা হয়েছে, সাম্প্রতিক সময়ে প্রশাসনের বিভিন্ন অঙ্গে বাড়াবাড়ি প্রকটভাবে লক্ষণীয় হচ্ছে, পক্ষান্তরে দেখা যাচ্ছে না এর যথার্থ কার্যকারিতা। তাই জনমনে আস্থার সংকট আছে প্রতিষ্ঠানগুলোতে, অথচ রাষ্ট্র পরিচালনার জন্য একে টিকিয়ে রাখা অপরিহার্য। যে কোনো ধরনের সরকার ব্যবস্থায় জনপ্রশাসনের বিকল্প নেই। ঠিক তেমনি সে প্রতিষ্ঠানকে দেয়া আইনি ক্ষমতার মধ্যে এর কর্মকর্তারা সীমিত না থাকলে বিপত্তি ঘটে বিভিন্ন পর্যায়ে। কিন্তু দুঃখজনকভাবে দেখা যায়, কোনো কোনো কর্মকর্তা ক্ষেত্র বিশেষে সীমা লঙ্ঘন করেও পার পেয়ে যাচ্ছেন। তাঁরা নিজের আইনগত কর্তৃত্বের বাইরে যাচ্ছেন সময়ে সময়ে। দেশের আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে 62%। কালের কণ্ঠের এ প্রতিবেদনে লেখা হয়েছে, গত এক বছরে দেশের আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন 62.32% বেড়েছে। একই সঙ্গে বৈদেশিক বাণিজ্যে পণ্য আমদানির ক্ষেত্রে মূল্য বেশি দেখানো বা ওভার ইনভয়সিং এর মাধ্যমে সবচেয়ে বেশি অর্থ পাচার হচ্ছে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট প্রকাশিত 2021-22 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। বস্ত্র শিল্পে জিএসটি প্রত্যাহারের দাবিতে উত্তাল তেলেঙ্গানা, লক্ষ লক্ষ চিঠি মোদিকে। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, নরেন্দ্র মোদী ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি বস্ত্রশিল্পেও কর বসিয়েছেন। এই অভিযোগ তুলে বস্ত্রশিল্পকে জিএসটির আওতা থেকে মুক্ত করার দাবিতে উত্তাল
তেলেঙ্গানা। লক্ষ লক্ষ বস্ত্রশিল্পী পোস্টকার্ড লিখলেন মোদের উদ্দেশ্যে। সোমবারে বস্ত্রশিল্পে জিএসটি চাপানোর প্রতিবাদে রাজ্যের নিজাম কলেজ চত্বরে একটি জমায়েত হয়। তারপর সেখান থেকে প্রতিবাদীদের মিছিল শুরু হয়, যা কলেজ চত্বর থেকে শুরু করে ডাকঘরে গিয়ে শেষ হয়। ধার করে দেহ ফিরিয়েছি, ক্ষোভে ফুঁসছে মোরবির দুর্ঘটনায় নিহত বাংলার যুবকের পরিবার। আনন্দবাজার সহ প্রায় সব দৈনিকের এ খবরে লেখা হয়েছে, ছুটির দিনে বেড়াতে গিয়ে ভিন রাজ্যে প্রাণ হারাতে হয়েছে। মাথায় আকাশ ভেঙে পড়ার মতো এই খবর এসে পৌঁছেছিল কালনার যুবকের বাড়িতে। শোক খানিকটা সামলে মরদেহ ফেরার অপেক্ষায় প্রহর গুনছিলেন প্রিয়জনরা, কিন্তু সেই দেহ যেভাবে ফিরল তাতে চমকে উঠলেন তারা। মুখ রক্তাক্ত, চেনার উপায় নেই, পোশাক দেখে শুধু ছেলের দেহ বলে চিনতে পারছেন মা, আর তাতে শোক যেন আরো পাথরের মতো চেপে বসল। যারা মৃত হাবিবুলকে সঙ্গে নিয়ে ফিরেছিলেন তাঁদের অভিযোগ, কোনো সাহায্যই করেনি গুজরাট সরকার, বিমান ভাড়া পর্যন্ত দেয়া হয়নি, বাধ্য হয়ে ধার করে দেহ ফেরাতে হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে ইরানের কালজয়ী গল্পের আসর, গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পর্ষা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আজকের আসরে আমরা শুনব প্রাচীন একটি প্রবাদের গল্প। প্রবাদটি হল, ঘোড়াই কেনে নি চারি বানাই। গল্পটি এরকম, এক লোক ছিল একেবারেই দিনহীন গরিব। তার না ছিল কোনো জায়গা জমি, আর না ছিল কোনো কাজকর্ম, এমন কোনো সম্পত্তি ছিল না যা দিয়ে সে তার খানাপিনার একটা ব্যবস্থা করতে পারে। একদিন লোকটা আনমনে বলছিল, আহারে যদি একটা ঘোড়া থাকতো তাহলে ঘোড়া দিয়ে মানুষের মাল সামান টেনেও তো কিছু আয় করে জীবন চালানো যেত।
লোকটা ঘোড়ার মালিক মানে তার একটা ঘোড়া আছে এ কথা ভেবে মনে মনে কিছুটা খুশি হয়ে গেল। সোজা সে চলে গেল বাসায়। বউকে ডেকে বলল, আমাদের বেলচা কোড়াল কোথায় রেখেছ? বউ ভাবল স্বামী তার কয়েকদিন বেকার সময় কাটানোর পর নিশ্চয়ই কোনো কাজ খুঁজে পেয়েছে। ভীষণ খুশি হয়ে গেল এবং বলল, বেজমেন্টে মানে মাটির নিচের তলায় রাখা আছে, যাও নিয়ে নাও। লোকটি দ্রুত হন হন করে নিচে গেল। তার স্ত্রীর ধারণা ছিল স্বামী বেজমেন্ট থেকে বেলচা কোড়াল ইত্যাদি নিয়ে কাজে যাবে, কিন্তু না, লোকটি তা করল না। কি করলো তাহলে সেই গল্প শুনবো মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
লোকটি বেলচা কোড়াল ইত্যাদি নিয়ে বের হলো ঠিকই, কিন্তু বাড়ির বাইরে গেল না, ঘরের দরজার পাশেই কাজে নেমে পড়ল। কি কাজ? প্রথমে লোকটি তার বাড়ির দেয়ালের একটা অংশ খুঁড়ল, তারপর শুরু করে দিল ইট তৈরি সহ অন্যান্য কাজ। বউ তার কাজকর্ম দেখে অবাক হয়ে গেল। ধীরে ধীরে কাছে গিয়ে বলল, এখানে কি করছো তুমি? দেয়াল ভেঙে নষ্ট করছো কেন? লোকটি বলল, আহা চুপ করো তো, বলেছি না ঘোড়া কিনব, ঘোড়া দিয়ে মানুষের মালামাল টানব, ঘোড়াকে রাখবো কোথায়, খাওয়াবো কোথায়? চারি বানাতে হবে না? আমি ঘোড়ার খাওয়ার পাত্র মানে চারি বানাচ্ছি। এ কথা শুনে মহিলা ভীষণ বিরক্ত হল, বলল, তুমি চারি বানাচ্ছ, তাও আবার ঘরের দরজায়? তোমার কি আকল বুদ্ধি আর কোনোদিনই হবে না?
লোকটা জবাবে বলল, ঘরের দরজার সামনে চারি বানানোর মধ্যে সমস্যা কি? মহিলা বলল, তুমি কি আমাদের ছেলেপুলের কথা একবারও ভাবনি? জানো না আর মাত্র 2-3 মাস পর আমাদের ঘরে নবজাতকের আবির্ভাব ঘটবে। আমাদের বাচ্চা যখন বড় হবে তখন সে স্কুলে যাবে, স্কুল থেকে দুপুরবেলা যখন বাসায় ফিরবে তখন সে এই দরজা দিয়ে ঘরে ঢুকবে। সেই দরজার পাশে একটা ঘোড়া বাঁধা থাকবে, আমি কিছুতেই সেটা করতে দেব না তোমাকে। লোকটি বলল, কিন্তু সমস্যা কোথায়? আমার তো বুঝে আসে না, আমাদের বাচ্চা স্কুল থেকে ফিরবে, ঘোড়ার চাড়ির সামনে দিয়ে ঘরে ঢুকবে, তাতে সমস্যা কি? মহিলা বলল, কি বলল সেই গল্প শুনবো খানিক মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে যাচ্ছেন যথারীতি প্রত্যাশা।
মহিলা তার স্বামীর সঙ্গে কথোপকথনের ফাঁকে বলছিল, জানতাম তুমি চিন্তাভাবনা না করেই কাজ করতে বসেছো। আমাদের সন্তান যখন স্কুল থেকে বাসায় ফিরবে, ওই চারির সামনে দিয়ে ঘরে ঢুকতে গেলে ঘোড়া লাথি দেবে, আমাদের সন্তান আহত হবে না? লোকটি বলল, সেরকম হলে তুমিই দায়ী, কারণ তুমি বাচ্চাকে গড়ে তুলতে ব্যর্থ হয়েছ। বাচ্চা কি লাথি খাওয়ার জন্য ঘোড়ার পেছনে যাবে? তার তো মাথা নিচু করে ঘরে গিয়ে পড়তে বসার কথা। স্ত্রী বলল, এখন সব দোষ আমার ঘাড়ে চাপাচ্ছ, তাই না? লাথি মারা ঘোড়া ঘরে নিয়ে এসে তুমি বোকামি করছো। স্বামী বলল, তুমি কি চাও মরা ধরে একটা ঘোড়া কিনি? ওই ঘোড়া দিয়ে মাল টানবো কি করে উপার্জন করব?
কথা কাটাকাটির এক পর্যায়ে লোকটি চাড়ি বানাতে দেয়াল কাটতে শুরু করলো আর তার স্ত্রী তাকে বাধা দিতে গেল। স্বাভাবিকভাবেই চিৎকার চেঁচামেচি আরো জোরে সুরে শুরু হলো। প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের ঝগড়া থামানোর চেষ্টা করল। প্রতিবেশীদের একজন বেলচা কোঠার হাত থেকে নিয়ে গিয়ে বলল, কি হয়েছে তোমার, কেন বেলচা কোঠার হাতে নিয়েছ? লোকটি বলল, কিছুই না, আমি এখানে আমার ঘোড়ার জন্য একটা চাড়ি বানাতে চেয়েছি কিন্তু আমার স্ত্রী বানাতে দিচ্ছে না। মহিলা বলল, আমার চাড়ি বানাতে আপত্তি নেই, আপত্তি হলো ঘরে ঢোকার মুখে কেন বানাতে হবে, অন্য কোনো কোণে বানালেই তো হয়। ঘরের দরজার মুখে চাড়ি বানালে আমার বাচ্চা স্কুল থেকে ফিরতে যদি ঘোড়ার লাথি খায়, ওর জন্য বিপজ্জনক না? এর পরের কাহিনী শুনব খানিক মিউজিক বিরতির পর।
বিরতির আগে বলছিলাম, প্রতিবেশীরা এগিয়ে এসে স্বামী স্ত্রীর মধ্যকার ঝগড়া থামানোর চেষ্টা করল এবং ঝগড়ার কারণ কি সেটা জানার চেষ্টা করল। মহিলা সুন্দর করে বুঝিয়ে বলার চেষ্টা করল। মহিলা বোঝাতে চাইল তার সন্তান স্কুল থেকে ফেলে ঘোড়ার লাথি খাওয়ার আশঙ্কা আছে। সব কথা শুনে প্রতিবেশী এক লোক স্বামী স্ত্রী দুজনের দিকেই তাকালো, আস্তে করে জানতে চাইল, ঠিক আছে তোমাদের কথা তো শুনলাম, তো তোমাদের ঘোড়া কোথায়? লোকটি বলল, ঘোড়া তো এখনো কেনা হয়নি, কিনবো, টাকা পয়সা জোগাড় করছি, জোগাড় হয়ে গেলেই ঘোড়া কিনবো। এ কথা শুনে প্রতিবেশী ভদ্রলোক হাসতে হাসতে বলল,
এখনো তুমি ঘোড়াই কেননি, অথচ ঘোড়ার জন্য চাড়ি বানাতে শুরু করে দিয়েছ, সেই চাড়ি বানানো নিয়ে স্ত্রীর সঙ্গে আবার ঝগড়াও করছ। এ কথা শুনে অন্যান্য প্রতিবেশীও হাসল। হাসতে হাসতে কথা বলতে বলতে তারা যে যার ঘরে ফিরে গেল। এ ঘটনার পর থেকে কেউ যখন কোনো কাজের প্রাথমিক প্রস্তুতি না নিয়ে তার ফলাফল বা পরিণতি নিয়ে ভাবে কিংবা তার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে চিন্তা ভাবনা করে, তখন এই প্রবাদটি উচ্চারণ করতে শুরু করে, ঘোড়াই কেনেনি চাড়ি বানায়। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের প্রবাদের গল্প। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। ইউক্রেন আরও সামরিক ও অর্থ সহায়তা দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানানোর কারণে প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি ক্ষুব্ধ হয়েছেন। মার্কিন গণমাধ্যম এনবিসি এবং রাশিয়ার আরটি খবর দিয়েছে। আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া যে বিশাল বিমান মহড়া শুরু করেছে তার নিন্দা জানিয়ে উত্তর কোরিয়া বলেছে পিয়ংইয়ং এর উপর পরমাণু হামলা চালানোর প্রস্তুতি হিসাবে দুই দেশ এই বিমান মহড়া চালাচ্ছে। গতকাল সোমবার থেকে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া বিমান মহড়া শুরু করে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরানের সাম্প্রতিক দাঙ্গায় উস্কানি দেওয়া দেয় আমেরিকার 10 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে তেহরান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে যে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে তা মোকাবেলায় যুব সমাজকে উদ্যোগী হতে হবে। ভারতে বিজেপি শাসিত গুজরাটের দুটি জেলায় অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন কৃষ্ণসাগরে রুশ নৌবহরে হামলা চালিয়ে ইউক্রেন মারাত্মকভাবে ইস্তাম্বুল চুক্তি লঙ্ঘন করেছে। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.